বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 27 নভেম্বর, 12 অগ্রহায়ণ এবং ফার্সি 7 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের শান্ত অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের শান্ত ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন। আন্তর্জাতিক জলসীমায় ইরানের নৌবাহিনীর কর্তৃত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা থাকবে দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে একটি সংস্থার মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা বই আকারে প্রকাশের উদ্যোগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী মোহসিন ফখরিজাদে সন্ত্রাসী হামলা নিহত। জেনারেল কাসেম সোলেমানি হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে কমিটি গঠন করল ইরান। আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন ইরাকের সংসদ সদস্যরা। করোনার গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলে ভাঙ্গন, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবক বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসিন ফখরিজাদে আজ সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আফসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফখরিজাদকে বহনকারী গাড়িতে হামলা চালায়। এ সময় ইরানের এই পদার্থবিজ্ঞানীর দেহরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং মোহসিন ফখরিজাদে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, সন্ত্রাসীরা প্রথমে একটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এরপর বন্দুকের গুলির শব্দ শোনা যায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, গত 3 বছর ধরে তার দেশ শত্রুদের সঙ্গে পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধ চালিয়েছে, যেখান থেকে ইরান আজকে বিজয়ী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। যারা এই যুদ্ধ চালিয়েছে তারা শীঘ্রই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। ইরানের তেল মন্ত্রণালয়ের অধীনে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাজধানী তেহরান থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন। ডক্টর হাসান রুহানি বলেন, যদিও ইরানের শত্রুরা আগেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং ইরানের জনগণ তা দৃঢ়ভাবে মোকাবেলা করেছেন, তবে গত তিন বছরের যুদ্ধে যুদ্ধ হচ্ছিল শত্রুদের পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়োগ করে এবং তারা এতে লজ্জাজনক পরাজয় বরণ করেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, কঠোর পদক্ষেপের মাধ্যমে আমেরিকা ইসলামী বিপ্লবের 40তম বিজয় বার্ষিকী উদযাপনে বাধা দিতে চেয়েছিল। তারা ইরানের ভেতরে ঢুকে পড়তে চেয়েছিল, কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কোস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে হত্যায় যেসব মার্কিন নাগরিক জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য একটি কমিটি গঠন করেছে ইরানের বিচার বিভাগ। জেনারেল সোলেমানি হত্যাকাণ্ডের মামলা পরিচালনাকারী ইরানের ডিপুটি প্রসিকিউটর এবং বিশেষ তদন্তকারী সৈয়দ আশরাফি বলেন, গত জানুয়ারি মাসে জেনারেল সোলেমানি হত্যাকাণ্ডের সঙ্গে যেসব ব্যক্তি জড়িত তাদের অনেকেই নিয়মিতভাবে একটি প্রতিবেশী দেশ ভ্রমণ করে থাকে। তিনি বলেন, ইরান এসব দেশের কাছে বিস্তারিত তথ্য সরবরাহ করেছে। ইরানের সরবরাহ করা তথ্যের ব্যাপারে ইরাকের সরকার জবাব দিতে যাচ্ছে বলে সম্প্রতি আমরা জানতে পেরেছি। এই জবাব কূটনৈতিক চ্যানেলে দেওয়া হবে বলে সৈয়দ আশরাফি জানান। ইরানের এই কর্মকর্তা আরও জানান, তার দেশের পক্ষ থেকে বিচারিক আরও কিছু তথ্য আমেরিকার বিচার বিভাগে সরবরাহ করা হবে এবং তারা এ ব্যাপারে কি পদক্ষেপ নেয় তা দেখার জন্য ইরান অপেক্ষা করবে। ইরাক সহ 13টি দেশের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার পাল্টা ব্যবস্থা নিতে বাগদাদ সরকারের কাছে দাবি জানিয়েছেন ইরাকের সংসদ সদস্যরা। আমিরাত সরকার শুধু ইরাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেনি, বরং বেশ কয়েকজন ইরাকি নাগরিককে অজ্ঞাত কারণে আটকও করেছে। ইরাকের সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয় কমিটির সদস্য মুখতার আল মুসাবি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ইরাকি এসব নাগরিককে কেন আটক করা হয়েছে তার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে বাগদাদ। তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞা আরোপের সময় এসব নাগরিককে আটক করা হয়েছে। হাসান আলী নামে আরেক সংসদ সদস্য বলেন, ইরাকের বিরুদ্ধে যেভাবে আমিরাত সরকার ব্যবস্থা নিয়েছে বাগদাদকেও একইভাবে পাল্টা ব্যবস্থা নিতে হবে। আমিরাতের নাগরিকদের জন্য তিনি ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। আমির আল ফায়াজ নামে আরেকজন সংসদ সদস্য বলেন, সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সাথে সম্পর্কযুক্ত। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সৌদি আরব যদি যুদ্ধবিধ্বস্ত এই দেশটির উপর সামরিক আগ্রাসন অব্যাহত রাখে তাহলে ইয়েমেনের সেনারাও সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে থাকবে। সম্প্রতি সৌদি আরবের জেদ্দা নগরীর আরামকো তেল ডিস্ট্রিবিউশন স্টেশনে হামলা চালানোর পর ইয়েমেনের পলিটিক্যাল সুপ্রিম কাউন্সিল এই বক্তব্য দিল। কাউন্সিল আরও বলেছে, মাতৃভূমি এবং ইয়েমেনের মর্যাদা রক্ষার জন্য এদেশের সাহসী সেনারা সৌদি আরবের অভ্যন্তরে হামলা চালাতে দ্বিধা করবে না। সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের অন্যতম নেতা মোহাম্মদ আলী আল হুতি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করা, ইয়েমেনি জনগণের উপর বোমা বর্ষণ এবং অব্যাহতভাবে অবরোধ দিয়ে রাখা, এগুলো সৌদি সরকারের দীর্ঘ অপরাধমূলক কার্যকলাপের সামান্য কয়েকটি উদাহরণ। তিনি বলেন, সৌদি আগ্রাসনের মুখে ইয়েমেনের জনগণ পিছু হটবে না কিংবা আত্মসমর্পণ করবে না। আগ্রাসী দেশগুলোর সামনে একমাত্র পথ হচ্ছে টেকসই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, অন্যথায় চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চলবে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে 49 মিটার ব্যান্ডে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবু সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
আমরা করোনার চেয়েও শক্তিশালী, কয়েক মাস আগে এমন বক্তব্য দিয়ে হাসির খোরাক জুগিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন বলছেন, করোনার গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছে। আজ শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসকদের মাঝে উন্নত মানের N95 সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি অশুভ মহল বৈশ্বিক মহামারীর এই মানবিক সংকটকে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবেলা করা আরো সহজ হতো এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কম হতো। জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সচেতনতামূলক ক্যাম্পেইন করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক বাজারে করোনা ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশে গত 24 ঘন্টায় আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,544 জনে। এছাড়া করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 2,272 জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত হলো 4,58,711 জন। শুক্রবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশেষ সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের প্রভাবশালী মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। এছাড়া গতকাল কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের প্রভাবশালী মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তিনি রাজ্যের পরিবহন, সেচ এবং পানি সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। আজ শুক্রবার তিনি তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। এভাবে কার্যত জোড়া ধাক্কায় পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল দলে বড়সড় ভাঙন শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুভেন্দু অধিকারীর পদত্যাগে উদ্বেগ প্রকাশ করেছেন সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, শুভেন্দু অধিকারী যদি সাম্প্রদায়িক দলে যোগ দেন তাহলে তার মুসলিম অনুরাগীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আশা করব শুভেন্দুবাবু সেই পথে হাঁটবেন না। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, শুভেন্দু আগেও বলেছেন তিনি দল ছাড়বেন না, মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্যদিকে লোকসভায় কংগ্রেসের দলনেতা ও পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপিএ প্রসঙ্গে বলেন,
তৃণমূল দলের জন্য এগুলো সব অশনি সংকেত। তৃণমূল দল আগামী দিনে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এগুলো তার শুরু। অতএব এখনো যারা তৃণমূল করছেন তারা ভেবে দেখবেন, কারণ তৃণমূলের অস্তিত্ব শুধু সংকটে নয়, তৃণমূলের অস্তিত্ব লোপ হওয়ার প্রক্রিয়া
বলছিলেন অধীর চৌধুরী। তিনি আরো বলেন, তৃণমূল দলের যে কটা বড় বড় মাথা তার মধ্যে শুভেন্দু অধিকারী এবং তাদের পরিবার একটা বড় মাথা।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। পাকিস্তান বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে 2015 সালে যে সমঝোতা সই হয়েছিল তা রক্ষার একমাত্র উপায় হচ্ছে কূটনৈতিক পন্থা অবলম্বন করা। গতকাল সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী সাংবাদিকদের কাছে কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে উত্তেজনা বিরাজ করছে তা নিরসনের জন্য সংলাপের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। এক্ষেত্রে ইরানের সঙ্গে অন্য পক্ষগুলোর আলোচনাকে সমর্থন জানায় পাকিস্তান। জাহিদ চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে পরমাণু সমঝোতা কেন্দ্রিক সংকটের সমাধান করলে তাতে সর্বোচ্চ ইতিবাচক ফলাফল আসতে পারে। এক্ষেত্রে পাকিস্তান অতীতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে এবং চলমান উত্তেজনা নিরসনে আমরা আবারও একই ধরনের ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। এর আগে গত 13 নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, যদি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন তাহলে পাকিস্তান এবং ইরানের মধ্যে বাণিজ্য বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে যা মূলত পাকিস্তানের স্বার্থ রক্ষা করবে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকের বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে আজ পালিত হল নৌবাহিনী দিবস। ইরানের নৌবাহিনী এখন এতই শক্তিশালী যে আন্তর্জাতিক জলসীমাতে রয়েছে তাদের প্রভাবশালী কর্তৃত্ব। এ নিয়ে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মোহাম্মদের পরিবেশনায়।
পার্সে 7 আজার বা 27 নভেম্বর ইরানের নৌবাহিনী দিবস। ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রকৃত অর্থে নৌসভ্যতার দেশ, তাই নৌবাহিনীকে কৌশলগত শক্তি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ইরানের উত্তর এবং দক্ষিণে বিশাল জলসীমা রয়েছে। ওই জলপথের সাহায্যে বহির্বিশ্বের সঙ্গে গড়ে উঠেছে ইরানের সমুদ্র যোগাযোগ। যখন মৌলিক পণ্য রপ্তানি এবং আমদানির শতকরা প্রায় 90% সংগঠিত হতো সমুদ্রপথে, তখন উন্নত প্রযুক্তিতে সুসজ্জিত একটি শক্তিশালী নৌবাহিনী ছিল খুবই অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য সামুদ্রিক অর্থনীতি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই সামুদ্রিক অর্থনীতির নিশ্চয়তা বিধান করার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে বিবেচ্য, তা হল সামুদ্রিক নিরাপত্তা বিধান করা। এই নিরাপত্তার স্বার্থেই আন্তর্জাতিক সমুদ্র সীমায় ইরানের নৌবাহিনীর অবিচ্ছিন্ন উপস্থিতি দ্বিগুণ গুরুত্বপূর্ণ। উন্নত নৌ পরিকাঠামো এবং সামুদ্রিক অস্ত্রের সক্ষমতার কারণে বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে ইরানের নৌবাহিনীর উপস্থিতি সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে একটি আস্থার জায়গায় পরিণত হয়েছে। ইরানি নৌবাহিনী নিজস্ব সামর্থ্য, মেধা ও জ্ঞানের উপর নির্ভর করে কোনোরকম বিদেশি সহযোগিতা ছাড়াই উন্নত জাহাজ সহ প্রয়োজনীয় সরঞ্জাম থেকে শুরু করে আধুনিক মানের হালকা, মাঝারি এবং ভারী সাবমেরিন বানাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং সামুদ্রিক যুদ্ধ কৌশলগুলো নৌবাহিনীর অভিজ্ঞতার ভিত্তিতে স্থানীয়করণ করা হয়েছে এবং সমুদ্রে ইরানি নৌবাহিনী এখন আস্থার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছে। ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় নির্মিত দেনা ডেস্ট্রয়ার সমগ্র ইরানি জাতির গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইরানি নৌবাহিনীর এইসব সক্ষমতা নিজস্ব সামুদ্রিক অর্থনীতির নিশ্চয়তা বিধান করার পাশাপাশি অপরাপর দেশের সমুদ্র নিরাপত্তাও নিশ্চিত করবে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খানজাদি নৌবাহিনী দিবস উপলক্ষে বার্তা সংস্থা ইরান প্রেসের সঙ্গে এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে বলেন, নৌবাহিনী যখন মহাসাগরগুলোতে জলদস্যুতা মোকাবিলা করে, তখন ইরানের শিপিং লাইনগুলোর পাশাপাশি আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন দেশও তা থেকে উপকৃত হয়। এ থেকে প্রমাণিত হয় যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের নৌবাহিনীর একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আবারও ফিরছি দৃষ্টিপাতে। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানমালা আরও বেশি সংখ্যক বাংলা ভাষীদের মাঝে পুস্তক আকারে ছড়িয়ে দেওয়ার জন্য আগ্রহী হয়েছে বাংলাদেশের উদ্যোক্তা প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। তার এজন্য প্রতিষ্ঠানটির মালিক আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ রেডিও তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন। তার এই উদ্যোগের নেপথ্যের কারণ নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানমালা আরও বেশি সংখ্যক বাংলা ভাষীদের মাঝে পুস্তক আকারে ছড়িয়ে দেওয়ার জন্য আগ্রহী হয়েছে বাংলাদেশের উদ্যোক্তা প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। রেডিও তেহরানের বাংলা বিভাগের পরিচালক জনাব মুস্তফা ইব্রাহিমী স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি অনুমোদন পত্র গত বুধবার আওয়ামী গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু ইউসুফের হাতে পৌঁছে দেন তেহরান থেকে আগত সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আশরাফুর রহমান। বাংলাদেশের রাজধানী ঢাকায় নয়া পল্টনস্থ আওয়ামী গ্রুপের অফিসে এই অনুমোদন পত্রটি হস্তান্তর উপলক্ষে এ সময় উপস্থিত ছিলেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক পরিচালক এম মুজাহিদুল ইসলাম এবং বাংলাদেশের বিশেষ সংবাদদাতা আব্দুর রহমান খান। এ সময় আওয়ামী গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ ইসলামী দুনিয়ায় ইরানের নেতৃত্ব প্রদানকারী ভূমিকার প্রশংসা করেন। তেহরান রেডিওর প্রতি তার গভীর আবেগের কথা উল্লেখ করে তিনি বলেন, তেহরান রেডিওর প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানমালা পুস্তক আকারে প্রকাশ করার মাধ্যমে বাংলা ভাষাভাষীদের মাঝে ইরান সম্পর্কে আরো বেশি আগ্রহ সৃষ্টি হবে এবং দুদেশের মানুষদের মধ্যে বন্ধুত্ব গভীর হবে।
যেহেতু আমার দীর্ঘদিনের গবেষণা হচ্ছে এবং ইরানের সমস্ত প্রোগ্রাম দেখি, এই যে প্রোগ্রামগুলো রেডিও তেহরান বাংলা ভাষীদের উদ্দেশ্যে পেশ করেছে এগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। যার কারণে যেহেতু সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি, পারিবারিক জীবন সবকিছু মিলাইয়া বা সুয়েল জগৎ সবকিছু মিলাইয়া যেই অনুষ্ঠানগুলো করেছে, এই অনুষ্ঠানকে আমি বাংলা ভাষীদের কাছে আরো ভালোভাবে ব্যাপকভাবে তুলে ধরার জন্য সাধারণ মানুষের কাছে এটা বইয়ে প্রকাশ করার জন্য ইরানকে, ইরান রেডিও তেহরানকে আমি আবেদন করেছিলাম। তারা আমার আবেদন গ্রহণ করে আমার অফিসে এসে আমাকে লেটার দিয়েছেন এই প্রোগ্রাম গুলো বই আকারে প্রকাশ করার জন্য। এই জন্য রেডিও তেহরানকে আমাকে এই অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে, আওয়ামী হজগুরুর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে আবাবিল ট্রাভেলস এন্ড ট্যুরস, আবাবিল হজ গ্রুপ, আবাবিল ফুড প্রোডাক্টস। যেহেতু ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবসা হচ্ছে ট্যুরিজম, আমরা এই ট্যুরিজমকে বাংলাভাষীদের জন্য, বাংলাদেশি লোকেরা লোকদের জন্য ইরানের সাথে আমাদের ইরানের যতগুলো ধর্মীয় এবং সাংস্কৃতিক বিভাগগুলো আছে, ইরানের যে সুন্দর সুন্দর শহরগুলো আছে, এই শহরগুলোকে আমরা ভিজিট করার জন্য বাংলাদেশ থেকে আমরা গ্রুপ পাঠাবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ইরানের সাথে রয়েছে বাংলাদেশের সুপ্রাচীন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন। ইরানের রয়েছে উন্নত মানের তাজা ও শুষ্ক ফলের সমাহার, রয়েছে প্রাচীন সভ্যতা সংস্কৃতির নিদর্শন ও দর্শনীয় স্থানসমূহ, আর এসবের প্রতি বাংলাদেশের মুসলমানদের রয়েছে আবেগ অনুভূতির সম্পর্ক। ইরানের শহরগুলিতে ভ্রমণ করার সুপ্ত আগ্রহ সবার মধ্যেই রয়েছে। আবাবিল গ্রুপ তাদের বিমান পরিবহন কার্যক্রমের আওতায় ভবিষ্যতে ইরানে এরকম ভ্রমণ প্যাকেজ চালু করতে পারবে বলে আশা করেন আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ।
শ্রোতা বন্ধুরা, এখনই বিদায় নিতে হবে। আপনারা ভালো সুস্থ থাকুন। আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.